অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন।
সেলিম হোসেনের রিপোর্ট।
সমাধান আমার মনে হয় দুটো, এক অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং মিডিয়া যেভাবে আমাদের সামনে এই ঘটনাগুলি নিয়ে আসছে সমাজকে সচেতন করতে কি কি ঘটনা ঘটছে।
গৌতম গুপ্তের রিপোর্ট।
নির্বাচন এবং ব্যবসায়ীদের জন্য নোট বাজার থেকে কমে গিয়েছে বলে রিজার্ভ ব্যাংকের ধারণা।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন আজ বলেছেন, উত্তর কোরিয়া তাঁর সঙ্গে আসন্ন সংলাপে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার বিষয়ে কোন রকম শর্ত আরোপ করেনি। তিনি আজ সোলে কর্পোরেট নির্বাহীদের এক সম্মেলনে বলেন যে তারা এমন কোন শর্ত আরোপ করেনি যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতো না, যেমন দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার। তিনি বলেন, তারা যা বলছে তা হল উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড বন্ধ করা এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সফল সংলাপ কেবলমাত্র আগামী সপ্তাহে তাঁর এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার শীর্ষ বৈঠকের উপরই নির্ভর করছে না, নির্ভর করছে কিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠকের উপরও। তিনি বলেন, ২৭ এপ্রিল তারিখে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠকের পর এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পরও দুদেশের মধ্যে সংলাপ অব্যাহত রাখা দরকার। মুন বলেন, তিনি পরমাণুমুক্ত উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তি এবং দেশটির অর্থনীতিতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাঁর এই মন্তব্যে ঠিক আগে ট্রাম্প পরমাণুমুক্ত উত্তর কোরিয়ার সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, তাঁর সিআইএ পরিচালক মাইক পম্পেওর সঙ্গে পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের গোপন বৈঠক ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তিনি ফ্লোরিডায় তাঁর অবকাশ যাপন ভবনে সংবাদদাতাদের আরও বলেন, উত্তর কোরিয়া যদি সম্পূর্ণ যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয়ভাবে পরমাণুমুক্ত হয় তাহলে উত্তর কোরিয়ার সামনে উজ্জ্বল পথ রয়েছে। আমরা সেই দিন দেখার আশায় রয়েছি যখন গোটা কোরীয় উপদ্বীপ নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তিতে একত্রে অবস্থান করতে পারবে। তবে তিনি হুঁশিয়ার করে দেন যে কিমের সঙ্গে তাঁর আলোচনা তেমনভাবে যদি না এগোয় যেমনটি তিনি আশা করছেন তাহলে তিনি সরে আসবেন। তিনি আরও বলেন যে পিয়ংইয়ংয়ে আটক তিনজন আমেরিকান নাগরিকের মুক্তির জন্য আলাপ আলোচনা চলছে। জাতিসংঘে নিরাপত্তার দলটি সিরিয়ার দৌমা শহরে তথ্য অনুসন্ধানী কাজ শুরু করার প্রচেষ্টায় যখন রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের জন্য অপেক্ষা করছিলেন তখন তারা হালকা অস্ত্র আক্রমণের সম্মুখীন হন এবং একটি বিস্ফোরকও সেখানে ফাটানো হয়। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্সের প্রধান আহমেদ উসুমচু জানান যে সাইট নম্বর ১ এ পৌঁছানোর পর সেখানে প্রচুর লোক সমবেত হন এবং জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের পরামর্শ ছিল যে এই অনুসন্ধানী দলটি যেন ফিরে আসে। দু নম্বর সাইটে এই দলটির উপর হালকা অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, এই ঘটনা মঙ্গলবার ঘটে এবং অনুসন্ধানী দলটি দামেস্কে ফিরে যায়। ভয়েস অফ আমেরিকাকে জাতিসংঘের একটি সূত্র জানায় যে জাতিসংঘের ওই নিরাপত্তা দলের কোনো সদস্যই ওই ঘটনায় আহত হননি। সংগঠনটির প্রধান বলেন, এখন আমরা জানি না এই তথ্য অনুসন্ধানী দলটি দোমায় কোথায় মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেন যে বিলম্বের কারণে প্রমাণ নষ্ট করে দেয়া হতে পারে। বাংলাদেশ সফরে গেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও তিনি পরিদর্শন করেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বর্তমানে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক বলেছেন, রোহিঙ্গা নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত মিয়ানমারের সেনাবাহিনী এবং ওই দেশটির কর্তৃপক্ষ অন্যান্যদের আইনের আওতায় আনতে হবে। ঢাকায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্যাম ব্রাউনব্যাক মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে পরিচালিত নিপীড়ন নির্যাতনকে মনুষ্য সৃষ্ট মানবিক সংকট হিসেবে উল্লেখ করেছেন এবং একে জাতিগত নিধন অভিযান বলে আখ্যা দিয়েছেন। স্যাম ব্রাউনব্যাক সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সাথে ব্যাপক আলাপ আলোচনা করেছেন। তিনি বৃহস্পতিবার শেষ বিকেলে ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র এই ঘটনাবলিতে গভীরভাবে উদ্বিগ্ন। অ্যাম্বাসেডর স্যাম ব্রাউনব্যাক বলেন, তিনি বললেন, মিয়ানমারের সেনাবাহিনী সহ ওই দেশটির কর্তৃপক্ষের যারা রোহিঙ্গা নিপীড়ন নির্যাতনের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে আগামীতে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও বক্তব্য রাখেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে এটিএমে নোট ঘাটতি যে সমস্যা দেখা দিয়েছে তা এই সপ্তাহে মিটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
কয়েকটি রাজ্যের এটিএম থেকে হঠাৎই নোট উধাও হওয়ার পর পরিস্থিতি এখন একটু যেন ভালোর দিকে। কর্ণাটক রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য বড় বড় নোট হাতে রেখে দেবার একটা ঝোঁক তৈরি হয়েছে। বড় বড় কন্ট্রাক্টররাও হাতে নোট জমা করছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক এবং স্টেট ব্যাংকের ধারণাটা এমনই, বিশেষত 2,000 টাকার নোটই বেশি করে নিজেদের হাতে রেখে দিচ্ছেন মানুষ। বাজারে তখন টান পড়ছে 2,000 ছাড়াও কম দামি নোটেরও। অবস্থা সামলাতে এখন প্রতিদিন 2,500 কোটি টাকার নোট বাড়তি ছাপা চলছে। এক মাসে অঙ্কটা পৌঁছে যাবে 70,000 কোটিতে। এখন বাজারে ঠিক অতটাই নোটের ঘাটতি, কাজেই এক মাসের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠায় বাড়তি নগদ টাকারও দরকার হচ্ছে, সে কারণেও এটিএম থেকে টাকা তোলা হচ্ছে বেশি। কেন সরকার আগাম পরিস্থিতিটা অনুমান করে ব্যবস্থা নিল না, প্রশ্ন সেটাই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্বব্যাপী বিদেশি অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক ব্যবস্থা আরোপ করায় রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছে। রাশিয়া হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার তৃতীয় প্রভাবশালী দেশ যারা এই দাবি জানালো। এর আগে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত এ ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদনের রপ্তানি সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার জন্য প্রধান রপ্তানিকারক দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদান করা দরকার। তবে ট্রাম্প প্রশাসন এই যুক্তি নাকচ করে দিয়েছে এবং বলছে যে এই সব শুল্ক জাতীয় নিরাপত্তার কারণেই করা হয়েছে আর তাই তা আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে। যুক্তরাষ্ট্র অবশ্য এ ব্যাপারে চীনের সঙ্গে কথা বলতে রাজি হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নও ভারতকে জানিয়েছে যে তারা অন্য যে কোনো বিষয়ে আলোচনা করতে রাজি আছে, আর সঙ্গে সঙ্গে এ কথাও বলেছে যে ক্ষতিপূরণের দাবি অনাকাঙ্ক্ষিত। এটা এখনও পরিষ্কার নয় যে রাশিয়ার এই দাবি বাস্তবোচিত কিনা, কারণ তারা এখনও বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে শুল্ক আরোপকে চ্যালেঞ্জ করেনি। 164টি সদস্য বিশিষ্ট ওই সংগঠন বাণিজ্য বিবাদ নিষ্পত্তির জন্য আলাপ আলোচনা করতে পারে। ঘোষণা করা হয়েছে যে মিগেল ডিয়াস ক্যানেল হচ্ছেন কিউবার নতুন প্রেসিডেন্ট। কমিউনিস্ট শাসিত ওই দেশে গত 60 বছরে এই প্রথম ক্যাস্ট্রো পরিবারের বাইরে কাউকে প্রেসিডেন্ট করা হলো। রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে 57 বছর বয়সী ডিয়াস ক্যানেল ছিলেন এই পদের জন্য একমাত্র প্রার্থী যিনি 5 বছর মেয়াদের জন্য এই কাজে নির্বাচিত হলেন। এই পদক্ষেপ বড় রকমের কোনো পরিবর্তন আনবে না। আজ শপথ গ্রহণ করে ডিয়াস ক্যানেল ক্যাস্ট্রোর বিপ্লব অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেন। তিনি একজন সাবেক ভাইস প্রেসিডেন্ট যিনি সামাজিকভাবে উদার এবং মনে করা হয় যে তিনি অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ নেতা যারা বিপ্লব এনেছিলেন তাঁদের কাছে গ্রহণযোগ্য। আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত বরাবর পাকিস্তান যে একতরফাভাবে বেড়া দিচ্ছে এবং পর্যবেক্ষণ চৌকি বসাচ্ছে সেই কাজটি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, যদিও সম্প্রতি দুপক্ষের মধ্যে এ নিয়ে মারাত্মক সংঘাত হয়েছে। তাছাড়া সেখানে ঐতিহাসিকভাবে ভূমি সংক্রান্ত কিছু চ্যালেঞ্জও রয়েছে। 2611 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে সামরিক বাহিনী ব্যাপকভাবে সুরক্ষার কাজ শুরু করে 2017 সালে। এরপর থেকে সেই সীমান্তের প্রায় 200 কিলোমিটার জুড়ে সেখানে 3 মিটার দীর্ঘ এক জোড়া চেনের সঙ্গে কাঁটা তারের বেড়া লাগানোর কাজ সম্পন্ন হয়েছে বলে ওই প্রকল্পে কর্মরত একজন নিরাপত্তা কর্মকর্তা আজ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। বাংলাদেশ সফরে গেছেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক। এ সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
3 দিনের জন্য বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক রোহিঙ্গাদের উপরে নিপীড়ন নির্যাতনে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলে হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়াবহ এবং হৃদয়বিদারক ঘটনাবলীর কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা অন্যায়, অন্যায্য, এমন অমানবিকতা বিশ্বে বিরল। মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলাপ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসেও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। অ্যাম্বাসেডর স্যাম ব্রাউনব্যাক বলেন,
The investigations are moving forward and I think you will find additional actions will be
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। মিয়ানমারের উপরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে আরও কিছু ব্যবস্থা অচিরেই নেওয়া হবে। প্রত্যাবাসন বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন,
It must take place under safe, dignified and voluntary conditions. Has to be well informed.
Marsha Barnicat bollen pratyabashon hote hobe nirapode shechchay sommanjonok bhabe ar puro bishoy ti age bhagei rohingyader janate hobe. Shongbad shommelone rohingyader ashray ebong punorbashoner jonno Bangladesh ke dhonnobad janano hoy. Amir Khosru, Voice of America, Dhaka.
ভারতে ধর্ষণ ও যৌন হয়রানি কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন লন্ডনে বসবাসরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গত 4 বছরে ভারতে ধর্ষণ বেড়েছে 60%। কেন এবং কিভাবে এর সমাধান করা যায় সেসব নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিনের সঙ্গে।
ধর্ষণের শিকার যে কোনো ভারতীয়ের বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ বৃদ্ধি ভারতে একটি মহামারী আকার ধারণ করেছে যা জাতির জন্য লজ্জাজনক। লন্ডনে এক সমাবেশে নরেন্দ্র মোদি এই প্রতিশ্রুতি দিয়েছেন। ওই সমাবেশে হাজার হাজার ভারতীয় যৌন অপরাধের ঘটনা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ করেন। ভারতে ধর্ষণ ও যৌন হয়রানির বিষয়টি একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে 2টি ধর্ষণের ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ওইসব সমাবেশে মোদি সমর্থকরাও অংশ নিয়েছেন। 8 বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের বিরুদ্ধে উত্তর ভারতের কাশ্মীরে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। ওই বিক্ষোভে অংশ নেয়া বাবর কাদরি বললেন, যারা অপরাধ করে তাদের কোনো ধর্ম নেই, তারা অপরাধী।
জব ভি কোই জুলম হোতা হ্যায় জালিম জো হ্যায় ইয়া জুলম জো হ্যায় উসকা কোই মজহব নেই হোতা মার জব কোই মজহব কিসি জুলম কো সাপোর্ট করে ও সবসে বড়ি বদকিসমতি হ্যায় আলমিয়া হ্যায় ইয়ে ইয়ে আকওয়ামি আলম কে লিয়ে আলমিয়া হ্যায় কি
বাবর বলেন, যখনই কোনো অপরাধ ঘটে আর তা যে ঘটায় তার কোনো ধর্ম তো নেই, আর যখন কোনো ধর্মীয় গোষ্ঠী ওই সব অপরাধ এবং অপরাধীকে সমর্থন করে তখন আর সেটা মানা যায় না। সেটা অত্যন্ত দুঃখজনক, দেশের জন্যে তা ভয়াবহ হতে পারে। ধর্মের ওপর ভর করে মানুষ অপরাধ করতেই থাকবে। আমরা তার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান করছি। লন্ডনে নরেন্দ্র মোদি কমনওয়েলথ সম্মেলনে যোগদানকালে বলেছেন, যৌন অপরাধের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
एक देश के रूप में हम सब इसके लिए शर्मसार है। देश के किसी भी राज्य में किसी भी क्षेत्र में होने वाली ऐसी वारदातें हमारी मानवीय संवेदनाओं को जगजोर देती है। मैं देश को विश्वास दिलाना चाहता हूं कि कोई अपराधी बचेगा नहीं, न्याय होगा।
प्रधानमंत्री नरेंद्र मोदी बोले, একটি দেশ একটি সমাজ হিসেবে আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জাকর। দেশের যে কোনো প্রান্তে এ ধরনের ঘটনা ঘটলে তা মানুষের হৃদয়কে নাড়া দেয়। আমি এই নিশ্চয়তা দিতে চাই যে কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না, বিচার হবেই। এ ধরনের অপরাধের শিকার হয়েছেন আমাদের যে কন্যারা, তাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করা হবেই, এই আমার অঙ্গীকার। 2016 সালে ভারতে 40,000 ধর্ষণের ঘটনা ঘটে, আর এই হিসাব অনুযায়ী আগের 4 বছরের তুলনায় ধর্ষণ বেড়েছে 60%। এর মধ্যে 40%ই শিশু যারা ধর্ষণের শিকার হয়েছেন। ভারতে ধর্ষণ ও যৌন হয়রানির বর্তমান অবস্থা এবং এই সংকট সমাধানে কি করা যায় তা নিয়ে এখন কথা বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিনের সঙ্গে। অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন, আমরা শুনেছি যে ভারতে যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনা বিশেষ করে মহামারী আকার ধারণ করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ধরনের যে কোনো ঘটনার ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বন্ধের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন, তিনি লন্ডনে আছেন। তো গত 1-2 বছরের ভেতরে ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনা বৃদ্ধিও পেয়েছে 50-60%, কেন এবং এর প্রতিকার কি আপনি মনে করেন?
দেখুন, গত 2-1 বছরে যে 50-60% বৃদ্ধি পেয়েছে এটা হয়তো পরিসংখ্যানের হিসেবে এই, কিন্তু আমাদের মনে হয়, আমরা যারা উইমেন স্টাডিজ নিয়ে চর্চা করি, যে রিপোর্টেড কেসেস বেশি আসছে, এটা যে একেবারে ঘটনা বৃদ্ধি পাচ্ছে সবটা এরকম নাও হতে পারে। হয়তো ঘটনা আগেও ঘটত, কিন্তু যেহেতু সচেতনতার একটা অভাব ছিল কোনো জায়গায়, সে কারণে হয়তো সব জিনিস সামনে আসত না। এখন মিডিয়া অনেক বেশি সেন্সিটিভ হওয়ার কারণে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণে, মেয়েরা অনেক বেশি ক্ষমতায়িত হওয়ার কারণে এই ঘটনাগুলো আরো বেশি বেশি করে সামনে আসছে। তবে নিঃসন্দেহে এটা বলা যায় যে ঘটনা বৃদ্ধি পেয়েছে, সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু 50-60% হয়তো রিপোর্টেড কেসেস বৃদ্ধি পেয়েছে এরকম। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশা ব্যক্ত করেছেন, যে প্রত্যয় ব্যক্ত করেছেন যে দেশকে কঠোরতম শাস্তি দেওয়া হবে অপরাধীকে, তাতে দেশ নিশ্চিন্ত বোধ করছে এবং এটা খুবই ইতিবাচক একটি পদক্ষেপ বলে মনে হয়।
আচ্ছা, সম্প্রতি তো সারা ভারত জুড়ে এটার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, লন্ডনে প্রধানমন্ত্রী গেছেন, সেখানেও বিক্ষোভ হচ্ছে শুনেছি। কাশ্মীরের একটি বিক্ষোভ থেকে একজনের মন্তব্য আমাদের একজন সাংবাদিক পাঠিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে অনেক ধর্মীয় সম্প্রদায় এ ধরনের অপরাধের সমর্থন করছেন বা অপরাধীদের পেছনে এসে দাঁড়াচ্ছেন। তো তিনি বলেছেন যে অপরাধ যেই করুক তার কোনো ধর্ম নেই, সে অপরাধী। এ ধরনের কিছু বিষয় আপনি জানেন যে
এই ধরনের, বিশেষ করে নারীদের সঙ্গে ডোমেস্টিক স্পেসে তো বটেই, পাবলিক স্পেসেও যে ধরনের হিংসা হয়, বিশেষ করে এই ধর্ষণ, ধর্ষণজনিত খুন ইত্যাদি, এগুলোকে কখনো ধর্মীয় মাত্রায় বা রাজনীতি মাত্রায়, যদিও এই মাত্রাতেই আমরা পাবলিক ডোমেইনে সেগুলোকে ব্যাখ্যাত হতে দেখি, সেটা কিন্তু হওয়া একেবারেই কাম্য নয়। এটা আইন শৃঙ্খলার প্রশ্ন এবং এটা একান্ত ভাবে জেন্ডার জাস্টিসের প্রশ্ন। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে মেয়েটি মুসলমান ছিল, উন্নাওয়ের ক্ষেত্রে মেয়েটির ধর্ম কি, কুষ্মান্ডি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এরকম একটি ঘটনা কিছুদিন আগে ঘটেছে, সেখানে একজন আদিবাসী মেয়ে, 21 বছর বয়সী, মেন্টালি চ্যালেঞ্জ, সে রেপ হয়। মেয়েটি কোন ধর্মের বা কোন বর্ণের, কোন উপজাতির, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আসলে তার সঙ্গে যে ভায়োলেন্সটা সংঘটিত হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে বোধহয় এই কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলার জায়গা থেকে এবং জেন্ডারের জায়গা থেকেই দেখা বাঞ্ছনীয়।
আচ্ছা, আর আপনি বললেন যে মানে মূল ঘটনার চেয়ে আসলে এই মিডিয়ার কারণে এবং স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানে একটু বেশি মনে হচ্ছে, তার মধ্যেও বলা হচ্ছে যে 40% শিশু ধর্ষণের শিকার যারা হচ্ছেন, এই এটা কি কি ধরনের বিষয়, মানে শিশুরা কেন ভিকটিম হচ্ছেন?
আসলে এটা এই সামাজিক বিকৃতি থেকে মানে মুক্তি পাওয়ার বোধহয় একমাত্র উপায় সমাজ সচেতনতা বৃদ্ধি করা এবং অপরাধীদের, যে কথা প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজে একটা কন্টেইন করা এই অপরাধকে। এবং শিশুরা, তারা তো কোনো অপরাধ করেনি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই তারা প্রত্যেকে মাইনর। এবং আজকে খবরের কাগজে 2টি ঘটনার কথা রয়েছে, পশ্চিমবঙ্গে একজন স্কুল শিক্ষককে, এবং তিনি স্কুল শিক্ষক, তাকেও সাজা দেওয়া হয়েছে। তিনি 12 বছরের একটি মেয়েকে, তার গৃহকর্মী ছিল, সেটাও শিশুশ্রম আইনে নিষিদ্ধ, কিন্তু তার বাড়ির যে শিশু শ্রমিক ছিলেন সেই পরিচারিকা 12 বছরের পূজা ভুঁইয়াকে ধর্ষণ এবং খুন করেন। তিনি একজন স্কুল শিক্ষক। কিন্তু দিল্লির ঘটনা আজকেই খবরের কাগজে এসেছে, সেটা আরো মারাত্মক। মা হোয়াটসঅ্যাপ ভিডিও দেখে জানতে পারেন, হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও দেখে নিজের মেয়েকে চিহ্নিত করতে পারেন যে সেই রেপের ঘটনার ভিকটিম তার মেয়ে। এই যে কত বড় ট্র্যাজেডি আমাদের সমাজের, সেখানে এই যে শিশুরা বারবার বারবার আক্রান্ত হচ্ছে, সেখানে তো বিকৃতি ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না। এবং তারা অনেক ইজি টার্গেট, বিভিন্ন সময় আমরা দেখছি তাদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা সাধারণভাবে একটা বিকৃতি।
শেষ প্রশ্ন খুব সংক্ষেপে যদি এক বাক্যে বলতে বলি আপনাকে, যে এটা সমাধান কোথায়?
সমাধান আমার মনে হয় দুটো। এক, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং মিডিয়া যেভাবে আমাদের সামনে এই ঘটনাগুলি নিয়ে আসছে সমাজকে সচেতন করতে কি কি ঘটনা ঘটছে, ঠিক সেরকম অপরাধীদের শাস্তিটাও যদি দৃষ্টান্তমূলক হয় এবং মিডিয়ার মাধ্যমে সেটা প্রচারিত হয়, তাহলে বিকৃত যারা যারা অপরাধ মনস্ক তারা হয়তো তাদের কাছে একটা বার্তা পৌঁছবে। এবং অন্য একটা স্তরে সেন্সিটাইজেশন, যাকে আমরা বলি সামাজিক সচেতনতা বৃদ্ধি, সেটাও খুব দরকার। আমরা তো মেয়েদের বাড়িতে আটকে রাখার কথা কখনোই বলবো না, তারা মুক্ত বাতাসে শ্বাস নেবে, কিন্তু তারা যাতে কোনো রকম অপরাধের শিকার না হয় তার জন্য সমাজে সচেতনতা বৃদ্ধি করাটাই বোধহয় আজকের দিনে ভীষণ ভীষণ দরকার।
অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ রাজ্যে 2010 সালে 2 তৃণমূল কর্মী খুনের ঘটনায় বর্ধমান জেলা আদালত 18 জনকে যাবজ্জীবনের সাজা দিলেন। এ সম্পর্কে কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
পশ্চিমবঙ্গ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বর্ধমান জেলার জামালপুরে গত 2010 সালে 2 জন তৃণমূল কর্মী খুনের ঘটনায় বর্ধমান জেলা আদালত সিপিএমের নেতাসহ 18 জন দলীয় কর্মীকে যাবজ্জীবন দিয়েছেন। এই ঘটনায় রাজনীতি সরগরম বিস্তারিত জানিয়ে আমি কথা বলছি, এ সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলছি কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সাথে।
বিষয়টা এরকম, আমরা যা জেনেছি যে 2010 সালের 14 সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমাদের এই রাজ্যে যখন একটা পরিবর্তনের হাওয়া দেখা দিচ্ছিল তৎকালীন বামফ্রন্টের সময়, সেই সময় ওখানকার স্থানীয় মানুষের যে অভিযোগ জামালপুরে, তৎকালীন সময় সিপিএম এর লোকজন তৃণমূল বা রাজ্যের বিরোধী দলকে তাদের দলের ক্ষমতা জাহির করতে একটা রাজনৈতিক খুন হয়েছিল। জামালপুরের 2 তৃণমূল কর্মী সেই সময়কার পাচু দাস এবং ঈশা হক মল্লিক নামের 2 ব্যক্তি খুন হয়। তাদের সেই খুনের ঘটনাটার যদি বিবরণ বলা যায় ঠিক এই রকম, যে ওই দিন জামালপুর থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়েছিল সিপিএম এর সমর্থকরা, যারা অভিযোগ যে তা লাল সন্ত্রাস চলছিল। ঘটনার দিন সিপিএম এর জামালপুর লোকাল কমিটির সদস্য মিলন মালিকের নেতৃত্বে গ্রাম দখল শুরু হয়েছিল। সেই জামালপুরের অমরপুরের ঈশা হক মল্লিক, যার বয়স 54, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মুন্ডেশ্বরী নদীর তীরে খুন করা হয় বলে অভিযোগ। এবং একই সঙ্গে ওই অঞ্চলেরই উজিরপুর গ্রামের পাচু দাস, যার বয়স 62, দুপুরে তিনি তখন বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন, পায়ে করে তার ভাতের থালায় লাঠি মেরে ফেলে দিয়ে সিপিএম এর লাল পেট্টি পরা বাধার লোকজন তাকে তুলে নিয়ে যায় এবং মুন্ডেশ্বরী নদীর চরে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়। তার দেহ যখন পুলিশ উদ্ধার করে, তীরবিদ্ধ অবস্থায় তার দেহ পাওয়া যায়, তাকে পিটিয়ে খুঁচিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং পুলিশ এই মামলার ঘটনায়, জামালপুরের এই 2 ঘটনা, মানে যে ঘটনা ঘটেছে, তার জন্য 18 জনকে গ্রেপ্তার করেছিল গতকাল অর্থাৎ বুধবার। বর্তমানে অতিরিক্ত জেলা দায়রা বিচারক শেখ মোহাম্মদ রেজা এই ঘটনায় 18 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করে, সেই সঙ্গে যাবজ্জীবন সাজার পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা ধার্য করেছে, অনাদায় 3 মাস করে আরো কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। আইন মানে বলা হয়েছে যে খুনের পাশাপাশি মারাত্মক অস্ত্র নিয়ে জমায়েত হয়ে মানে তারা যে ঘটনা ঘটিয়েছে সেই জন্য তাদের 3 বছর আরো এক্সট্রা কারাদণ্ড এবং 2,000 টাকা জরিমানা এক্সট্রা তাদের ধরা হয়েছে। এই হচ্ছে ঘটনা।
এই 18 জন যাদের যাবজ্জীবন দেয়া হলো তাদের সবাই কি আটক নাকি এর ভেতরে কেউ কেউ পালিয়ে আছেন?
না, সকলেই আটক, সকলেই আটক। সরজিৎ মাঝি, নামগুলো হচ্ছে যে যারা ধরা পড়েছে, যারা মানে দোষী সাব্যস্ত হয়েছে, তাদের মধ্যে নামগুলো হচ্ছে এরকম মিলন মালিক, মনোজ মালিক, ঝন্টু মালিক, সুদেব মালিক, লক্ষ্মীরাম সোরেন, রাম মান্ডি, সরজিৎ মাঝি, সুজিত মাঝি, কার্তিক মাঝি, বিকাশ মালিক, বিশ্বনাথ দলুই, উজ্জ্বল সাত্রা, কমল পোরেল, জয়ন্ত পোরেল, অশান্ত পোরেল, আবুল সাত্রা, উভয় মাঝি এবং রঞ্জিত মাঝি। তাদের বাড়ি হচ্ছে প্রত্যেকেরই পূর্ব বর্ধমানের জামালপুর থানার অমরপুর, উজিরপুর, রেশালাতপুর, মুইদিপুর সহ বিভিন্ন গ্রামে।
এই দুজন কর্মী খুনের ঘটনায় কারো মৃত্যুদণ্ড হয়নি?
না, সবই যাবজ্জীবন।
কারণটি কি? মৃত্যুদণ্ড কি পশ্চিমবঙ্গে হয় না?
হয়, কিন্তু আইন মোতাবেক যা বিচারক যা রায় দিয়েছে, যদিও এটা জেলা আদালতে হয়েছে এই ঘটনাটা, রায়টা দিয়েছে, মানে সাজাপ্রাপ্তদের যে আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই জানিয়েছেন তারা এই রায়ের এগেনস্টে তারা হাইকোর্টেও মামলা করবেন। কিন্তু এই ঘটনায় মানে বিচার বিবেচনা করে জেলা আদালত, অতিরিক্ত জেলা আদালত এখানে যাবজ্জীবন দিয়েছে।
সংশ্লিষ্ট জেলায় বর্তমান শাসক দলের নেতৃত্ব কি বলছে এই রায় নিয়ে?
উজ্জ্বল প্রামাণিক ওই জেলার যিনি সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, বর্তমান শাসক দল তারা, এবং সে বর্তমানে রাজ্য বিধানসভার দলীয় বিধায়কও। তার বক্তব্য হচ্ছে গ্রাম দখলের নামে তৎকালীন সময়ে তাদের মানে তৃণমূল কংগ্রেসের যা মানে বক্তব্য যে 34 বছরের বাম শাসন কি ঘটেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই 2018-তে এসে গত 18 এপ্রিল মানে গতকাল যে রায় দিয়েছে গ্রাম দখলের নামে, সেই সময় যা করেছিল সিপিএম সেটা যে আর বলার অপেক্ষা রাখে না, সেটা যে আবারও প্রমাণিত হলো, সে কথাটাই উজ্জ্বল প্রামাণিক বলেছে বর্তমানে জেলা সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কও তিনি।
ওই দুটো খুন রাজনৈতিক খুন ছিল কিনা সে বিষয়ে কি কি কোনো সন্দেহ আছে?
না, একটা রাজনৈতিক খুন তো অবশ্যই, মানে এটা তো মানে যারা মানে গ্রেপ্তার হয়েছিল এবং যারা সাজা পেল তারা সরাসরি তৃণমূল সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিল। রাজনৈতিক খুন তো অবশ্যই, এখানে বলেই দিয়েছে ডাল সন্ত্রাসের ঘটনার বলি হয়েছিল সেদিন দুজন। পুলিশের চার্জশিটে বা স্থানীয় মানুষের এত মানুষের সাক্ষ্য নিয়ে যে রায় দান হয়েছে সেই রায়দানের প্রেক্ষিতেই যে বোঝা যাচ্ছে যে এটা রাজনৈতিক খুন তো অবশ্যই।
বিরোধী দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে?
না, এই ঘটনায় এখনো পর্যন্ত বিরোধী দলের কোনো প্রতিক্রিয়া এখনো দলের তরফে কিছু জানানো হয়নি। শুধু মানে সাজাপ্রাপ্তদের অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত যারা দোষী সাব্যস্ত হয়েছে জেলা আদালতের অতিরিক্ত ইয়েতে এজলাসে, তাদের আইনজীবী বলেছে যে আমরা এটা সুপ্রিমে এটা হাইকোর্টে যাব।
এই রায়ের কোনো ছাপ কি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়তে পারে?
অবশ্যই অবশ্যই পড়বে। তার কারণ হচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন বিষয়টা জামালপুর, বর্ধমানের পঞ্চায়েত নির্বাচন, আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে স্থির হয়ে গেছিল। বিষয়টি এখনো মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন টালমাটাল পরিস্থিতি হয়, যেটা সুপ্রিম কোর্টে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, এখন আবার ডিভিশন বেঞ্চে এটা নিয়ে শুনানি চলছে, আগামীকাল তার রায় বেরোবে। হয়তো আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ডেট যা নির্ধারিত নির্বাচন কমিশন জানিয়েছিল নির্ধারিত কর্মসূচি, সেটা হয়তো ডেট চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু এই রায় একটা মানে সরকার পক্ষকে তো একটা বলার জায়গা তৈরি করে দিয়ে নির্বাচনে তাদের একটা পক্ষে যাবে। বিরোধীরা যে বলবে যে শাসক গোষ্ঠী এখন সন্ত্রাস করছে, তো সেটা তো একটা তো ফল আসবেই যে আপনারা কি করেছিলেন তা তো প্রমাণ পাওয়াই গেল 18 এপ্রিলের রায়। তো এর একটা ছাপ পড়বে, এটা উভয় পক্ষই বলবে, মানে সরকার পক্ষের মানে শাসক দল তো বলবেই যে লাল সন্ত্রাস কি হয়েছিল 2010-এ, তার ইয়ে তো আমরা 2018-তে গিয়েই পেলাম। আর পঞ্চায়েত নির্বাচনের আগে বর্তমান তো বর্ধমানে তো পঞ্চায়েত নির্বাচন আছে, যেখানে এই ঘটনা ঘটেছে সেটা তো পঞ্চায়েত এরিয়া, তো এর একটা তো প্রভাব গোটা রাজ্যে তো ছড়িয়ে পড়বেই।
এ সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন তা শোনার আগে জানতে চাই যে দুজন নিহত হলেন যে দুজন তৃণমূল কর্মী, 50 ঊর্ধ্ব যাদের বয়স ছিল, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন এই রায়ে কি সন্তুষ্ট?
এখনো পর্যন্ত তারা সন্তুষ্ট, তারা কোর্টে দাঁড়িয়ে বলেই দিয়েছে যে আমরা তাদের আত্মার শান্তি হলো বলে আমরা মনে করছি, যে মানে এটা মানে নিম্ন আদালতের অতিরিক্ত জেলা আদালতেই সাজাপ্রাপ্ত হয়ে গেছে। যেমন যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের আইনজীবী যেমন বলেছে হাইকোর্টে যাবে, তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে বিচার চেয়েছিলাম সেই বিচার ব্যবস্থায় জেলা আদালতেই যাবজ্জীবন হয়ে গেল, তো এটা ঊর্ধ্বতন আদালতে গেলে তো এটা আরো শত সাজা পাবেই। তারা খুশি, তারা এই রায় খুশি।
রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন?
রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই মানে পঞ্চায়েত নির্বাচনের আগে এই যে রায় বেরোলো, রাজনৈতিক খুনের যে ঘটনার যে রায় বেরোলো, সেটার কি ছাপ পড়তে পারে, এমনি একটি প্রতিক্রিয়া দিয়েছে, সেটা শোনাতে চাইছে সুমন ভট্টাচার্য সাংবাদিক।
জামালপুরে দুই তৃণমূল কর্মী খুনের মামলায় 18 জন সিপিএম কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড রাজ্য রাজনীতিতে নতুন করে সন্ত্রাস এবং সিপিএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। নিঃসন্দেহে পঞ্চায়েত নির্বাচনের মুখে এই রায় শাসক দল তৃণমূলকে কিছুটা হলেও অক্সিজেন যোগাবে।
রাজনৈতিক সংবাদদাতা সুমন ভট্টাচার্যের বক্তব্যতে আমিও একমত যে সরকার পক্ষের দল বলছে এক অভিযোগ আর বিরোধী পক্ষ একজন বলছে, কিন্তু 2010 ঘটনাটার যে ফলপ্রসূ যে ফল আমরা গতকালকে দেখেছি সেটা শাসক গোষ্ঠীকে তো একটা অক্সিজেন অবশ্যই দিল, এবং এই রাজনৈতিক প্রতিহিংসার যে চরিতার্থ হয়েছিল তার আইনের প্রতি মানুষের ভরসা রেখে যে রায় বেরিয়েছে এটা নিয়ে তো একটা রাজনৈতিক ফায়দা সরকার পক্ষ নেবেই, এবং তার ফল আমরা দেখবো আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হয়।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
ভাষা শেখার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করা। অনেক সময় বিভিন্ন কারণে সমস্যার সৃষ্টি হয়, যেমন সব ভাষাতে এমন শব্দ পাওয়া কঠিন যার অর্থ একই। সংস্কৃতি ও প্রসঙ্গ কিছু ক্ষেত্রে বলে দেয় কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন। কিছু শব্দ আছে বিভিন্ন ভাষাতে যার বানান এক, দেখতে এক, কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন। এই শব্দগুলোকে বলা হয় ফলস ফ্রেন্ডস, অর্থাৎ মিথ্যা বন্ধু। এই বিষয় নিয়ে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার ব্রায়ান লিন ও আলেহান্দ্রো এসকালোনা। অনুবাদ পড়েছি আমি সঞ্জানা এবং আমার সঙ্গে ছিলেন সেলিম হোসেন। আজকে আমি এবং ভয়েস অফ আমেরিকা স্প্যানিশ সার্ভিসের আলেহান্দ্রো এসকালোনা এই মিথ্যা বন্ধু শব্দগুলো নিয়ে আলাপ করব। অনেক ধন্যবাদ তোমাকে আলেহান্দ্রো।
তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এই বিষয় নিয়ে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য।
তুমি যেহেতু ইংরেজি ও স্প্যানিশ দুটো ভাষাই জানো, তোমার নিশ্চয়ই এই ফলস ফ্রেন্ড শব্দগুলো নিয়ে অনেক অভিজ্ঞতা আছে।
অবশ্যই, আমি যখন থেকে ইংরেজি শেখা শুরু করেছি আমার দেশ ভেনিজুয়েলাতে, তখন থেকে এমন শব্দও শিখতে হয় যা তুমি আগে কখনো শেখনি। যেভাবে শব্দগুলো বানান করা হয় তোমার মনে হবে অর্থগুলো এক, কিন্তু আসলে বানান এক হলেও অর্থ একেবারে ভিন্ন।
ফলস ফ্রেন্ডস শব্দ ব্যবহার করতে গেলে নিশ্চয়ই খুব মজার পরিস্থিতিতে পড়তে হয়, অনেক সময় খুব হাস্যকর বা লজ্জাতে পড়তে হয়। তুমি কি এমন কিছু শব্দ বলতে পারবে যা তোমাকে এর আগে বোকা বানিয়েছে? তুমি এক অর্থ ভেবে শব্দ ব্যবহার করেছ কিন্তু পরে দেখেছ এর মানেটা ঠিক উল্টো।
যেমন ধরো আমরা স্প্যানিশে বলি কনস্টিপ্যাডো, স্প্যানিশে এর অর্থ হচ্ছে ঠান্ডা। তোমার কনস্টিপ্যাডো মানে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে।
ইংরেজিতে অনুরূপ একটি শব্দ আছে,
তবে ইংরেজিতে এই শব্দটি একেবারেই ভিন্ন। ইংরেজিতে এর মানে হচ্ছে তোমার বাথরুম হচ্ছে না।
হ্যাঁ, এবং এই ব্যাপারটি খুব মজার একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, অর্থাৎ এই শব্দটি ফলস ফ্রেন্ডস এর ভালো উদাহরণ।
এই শব্দ এবং আরেকটি শব্দ হচ্ছে এম্বারাসড। এই শব্দের অর্থ তো আমরা জানি, যা হচ্ছে লজ্জিত হওয়া। কিন্তু তুমি যখন প্রথমবারের মতো ইংরেজি শিখছো দ্বিতীয় ভাষা হিসেবে, তোমার মনে হবে স্প্যানিশ শব্দ এম্বারাজাদা, যার অর্থ অন্তঃসত্ত্বা।
ঠিক বলেছ। আরও একটি উদাহরণ হল বিজার, যার অর্থ হল অদ্ভুত।
এই শব্দটি খুব একটা ব্যবহৃত হয় না স্প্যানিশে, কারণ স্প্যানিশে এর অর্থ হল সাহসী, কিন্তু ইংরেজিতে এর মানে দাঁড়ায় খুব বেমানান। যেমন ওই গানটা বিজার, হাউ বিজার।
In the front, cruising down the freeway in the hot, hot sun. Suddenly red blue lights flash us from behind. Loud voice booming, please step out onto the line. Ballet
bridge was a comfort. Cena just hides her eyes. Policeman taps the shades and sells a Chevy 69. How bizarre.
আরও একটি উদাহরণ হল এডুকেটেড। বিশেষণ হিসেবে এর অর্থ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর স্প্যানিশে কি হতে পারে?
যখন তুমি বলবে কেউ এডুকাডো, এর মানে হচ্ছে তিনি খুব ভদ্র। আদবের সাথে চলে যেমনভাবে বলা হয়ে থাকে ক্লার্ক কেন্ট সুপারম্যানকে।
আরও একটি শব্দ হচ্ছে এক্সিট। আমেরিকাতে ক্রিয়া হিসেবে এই শব্দের অর্থ হচ্ছে স্থান থেকে বের হয়ে যাওয়া এবং বিশেষ্য হিসেবে বলা যায় কোনো স্থান ত্যাগ করার পথ। তাই অনেক জায়গাতে দেখবে এই ধরনের সাইন।
কিন্তু স্প্যানিশে এর অর্থ হচ্ছে সাফল্য। শব্দগুলো শুনতে এক হলেও অর্থ ভিন্ন।
তাহলে তো স্প্যানিশ ভাষাভাষীদের জন্য খুবই বিভ্রান্তিকর এই ধরনের সাইন যখন তারা সব জায়গাতে দেখে, বিশেষ করে সিনেমা থিয়েটারে।
তুমি যখন কোনো সিনেমা থিয়েটারে যাও, থিয়েটার থেকে বের হবে তোমাকে শুভকামনা জানাবে।
আরেকটি শব্দ আছে যেটি হলো লাইব্রেরি, যেখানে মানুষ বই পড়তে যায়।
এই লাইব্রেরি শব্দটি সর্বোত্তম। স্প্যানিশে এ হচ্ছে লাইব্রেরিয়া, যেখানে বই বিক্রি করা হয়, এবং লাইব্রেরিকে বিব্লিওটিকা বলি আমরা।
সালাদকে তাহলে তোমরা কি বলো? এটা তো খাদ্য যা লেটুস এবং সবজি দিয়ে তৈরি।
কাছাকাছি শব্দ হচ্ছে সালাডো। সালাদোর মানে হলো খুব লবণাক্ত। স্পেনে কেউ যদি সালাডো বা সালাদা হয়ে থাকে, এর মানে হচ্ছে তার ক্রমাগত খারাপ সময় যাচ্ছে।
তার মানে এই সালাডো নিশ্চয়ই রেস্টুরেন্টে অর্ডার দেবার মতো কোনো কিছু নয়।
অবশ্যই না।
আরো একটি শব্দ আছে সেন্সিবল, ইংরেজিতে যার অর্থ বিচক্ষণ।
বানান একেবারে এক, তবে স্প্যানিশে এর অর্থ স্পর্শকাতর।
আরেকটি শব্দ যেমন অ্যাকচুয়াল, শব্দটি নিয়ে কথা বলি আমরা, ইংরেজিতে এর মানে বোঝায় আসল অথবা বিদ্যমান। স্প্যানিশে বানান একই।
অ্যাকচুয়ালের অর্থ স্প্যানিশে হচ্ছে বর্তমান, অর্থাৎ যে কোনো কিছুকে বর্তমান প্রেক্ষাপটে বোঝাচ্ছে। আরও বোঝায় যখন কোনো কিছু খুব সাম্প্রতিক, কিন্তু ইংরেজিতে এর অর্থ বাস্তব।
অ্যাকচুয়াল কি তাহলে ফলস ফ্রেন্ডের খুব ভালো একটি উদাহরণ? কারণ দুটো শব্দেরই বানান একই, দুটো শব্দই বিশেষণ কিন্তু অর্থ একেবারেই ভিন্ন।
আসলে তুমি ঠিকই বলেছো।
তো আলেয়ান্দ্র, যেসব মানুষ ভাষা শিখছে তাদের জন্য ফলস ফ্রেন্ডস শব্দ এড়িয়ে চলার জন্য তুমি কি পরামর্শ দেবে?
একমাত্র উপায় হচ্ছে শব্দগুলোকে ভালো করে জেনে নেয়া। কেননা তুমি তো বুঝতেই পারছো একই বানান কিন্তু অর্থ দুরকম দুই ধরনের ভাষাতে।
হ্যাঁ, এই সমস্যা অন্যান্য ইংরেজি ভাষার দেশগুলোতেও হতে পারে।
খুব মজার বিষয়, এবং ভাষা নিয়ে সব চিন্তা সর্বক্ষণ তোমার মাথায় ঘোরে। ভাষা ছাড়া আর সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী। তুমি যা শিখবে, যা শিখছ, কেউ তোমার কাছ থেকে তা নিয়ে যেতে পারবে না।
ঠিকই বলেছ। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে কথা বলার জন্য। আমি আশা করি আমাদের বন্ধুত্ব ফলস ফ্রেন্ডের মতো না।
আমিও তাই আশা করি।
তুমি হয়তো ভবিষ্যতে আরও একটি আলোচনায় আসবে আমার সাথে আবার ইংরেজি শেখার জন্য।
আমি খুবই আনন্দিত হব তাহলে, এবং তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এখন শুনবেন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন শগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ নারী কণ্ঠে আপনাদের শোনাব সদ্য প্রয়াত সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের কথা। আমেরিকার অতি জনপ্রিয় সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ 17 এপ্রিল মঙ্গলবার রাতে মারা যান। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট HW বুশের স্ত্রী আর সাবেক প্রেসিডেন্ট George W বুশের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মারিয়ামা ডিয়ালো তাঁর প্রতিবেদনে বারবারা বুশ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। আশির দশকের শেষের দিকে এবং ১৯৯০ দশকের গোড়ার দিকে প্রেসিডেন্ট এইচডব্লিউ বুশ যখন আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন, তখন বারবারা বুশ ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। তিনি পরে যখন তার ৬ সন্তানের একজন জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি একজন প্রেসিডেন্টের মা হন। বারবারা বুশ সে সময় বলেছিলেন,
trouble when I was married to the president. And now to see that same fella that I used to drive around in Little League carpools and I used to yell at to please pick up his room, to see him as president, it's truly amazing.
আমি যখন প্রেসিডেন্টের স্ত্রী ছিলাম, আমার যথেষ্ট সমস্যা ছিল। আর এখন যখন দেখি আমার সেই ছোট্ট ছেলে, যাকে আমি গাড়িতে করে বেসবল খেলায় নিয়ে যেতাম আর সবসময় বকতাম, এই তোমার ঘর পরিষ্কার করো, সে এখন প্রেসিডেন্ট, সত্যি বিস্ময়কর। বারবারা বুশ তার পরিবারের প্রতি প্রচণ্ডভাবে অনুগত ছিলেন, সে কথাটি সবাই জানতেন। তার কথায়,
I hated it when anyone criticized my brilliant husband and I furious when they criticized my son.
কেউ যদি আমার ব্রিলিয়েন্ট স্বামীর সমালোচনা করে, আমি একেবারেই পছন্দ করি না। আর আমার ছেলের যদি কেউ সমালোচনা করে, আমি দারুণ ক্ষুব্ধ হই। লোকজন সবসময় বলতেন বারবারা বুশ ছিলেন অত্যন্ত বিনয়ী, কিন্তু ফার্স্ট লেডি হিসেবে তাঁর অন্যতম বড় অবদান ছিল সাক্ষরতার ক্ষেত্রে অগ্রগতি সাধন করা। হিউস্টন ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর ন্যান্সি বেক ইয়াং বলেন,
arguing the importance of reading and writing and that everyone should be given those skills to read and write. She argued on numerous occasions in the White House that the ability to read and write would determine whether or not an individual suffered from other social ills.
তিনি সবসময় লেখাপড়ার গুরুত্ব তুলে ধরতেন এবং হোয়াইট হাউসে বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচিতে তিনি পড়া এবং লেখার গুরুত্বটা কি, সে কথাই বলতেন। মিসেস বুশ বলতেন, লিখতে পারা এবং পড়তে পারাটা নির্ধারণ করে যে এক ব্যক্তি অন্যান্য সামাজিক দৈন্যতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন কিনা। প্রায় তিন দশক আগে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বারবারা বুশ ফাউন্ডেশন ফর ফ্যামিলি লিটারেসি। সারা যুক্তরাষ্ট্রে সাক্ষরতা কার্যক্রম প্রতিষ্ঠা করতে বা সম্প্রসারিত করতে ওই ফাউন্ডেশন ১১,০০০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করে। বারবারা বুশ অনেক বইও প্রকাশ করেছেন। টেক্সাস রাজ্যের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ন্যান্সি বেক ইয়াং বলেন,
One while she was in the White House, Millie's book was told from the perspective of her cocker spaniel, Millie, about life in the White House, and she donated the proceeds from that book around $1 million.
তিনি যখন হোয়াইট হাউসে ছিলেন, তখন তার লেখা মিলিস বুক প্রকাশিত হয়। মিলি ছিল তার পোষা কুকুর, আর মিলির দৃষ্টিভঙ্গি থেকে হোয়াইট হাউসে জীবনযাপনের বিবরণ ছিল বইটিতে। বইটি বিক্রি করে যে অর্থ আসে প্রায় ১০ লক্ষ ডলার, সেই অর্থ তিনি দান করেন সাক্ষরতার কাজে। বারবারা বুশ সোজাসুজি কথা বলতেন। টেক্সাস রাজ্যের হিউস্টন বিশ্ববিদ্যালয় ইতিহাসের অধ্যাপক ন্যান্সি বেক ইয়াং বলেন, তিনি সোজা কথার মানুষ ছিলেন। তার বক্তব্য কাজকর্ম সবই জানা। তার প্রেস সচিবকে তিনি বলতেন, আমি যা বলি যা করি সব কিছুরই রেকর্ড রয়েছে, আমি যদি কিছু বলে থাকি, হ্যাঁ সেটাই বলেছি। বারবারা বুশের জন্ম ১৯২৫ সালের ৮ জুন। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তিনি বিবাহিত জীবন কাটিয়েছেন ৭৩ বছর। জর্জ এইচ ডব্লিউ বুশ যুদ্ধে বৈমানিক হিসেবে যোগ দেবার ঠিক আগে তাদের বাগদান হয়। সেই সময় জর্জ বুশের আবেগ অনুভূতি কেমন ছিল? প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বলেন,
I would stand there and look out at the blackness of the sky and I would think about friends I lost, a country I loved, and about a girl named Barbara.
তিনি বলেন, আমি অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমার হারিয়ে যাওয়া বন্ধুদের কথা ভাবতাম, যে দেশকে আমি ভালোবাসি, এবং সেই বারবারা নামের মেয়েটির কথা ভাবতাম। বারবারা বুশ এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন যখন তার এক কন্যা ৩ বছর বয়সে লুকিমিয়ায় মারা যায়। তার এক নাতনি তার মৃত্যুর পর বলেন, পৃথিবীটা আরও ভালো একটা জায়গা ছিল বারবারা বোস সেখানে ছিলেন বলে। শীর্ষ আমেরিকান রাজনীতিকরা প্রয়াত সাবেক ফার্স্ট লেডি বারবারা বোসের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং বলছেন তিনি তার পরিবার, দেশ এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করে বলেন তিনি আমেরিকান পরিবারের প্রবক্তা ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন তিনি এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা যখন হোয়াইট হাউসে ছিলেন তখন তিনি যে বদান্যতা দেখিয়েছেন তার জন্য তারা সবসময় মিসেস বুশের কাছে কৃতজ্ঞ থাকবেন, কিন্তু তিনি যেভাবে তার জীবন যাপন করতেন তার জন্য তারা তার কাছে আরও বেশি কৃতজ্ঞ ছিলেন। শনিবার টেক্সাস রাজ্যের হিউস্টনে সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
মুখের লালার মধ্যে যে কোষ তাই দিয়ে প্রাণের মানুষ খোঁজা, জীববিজ্ঞান ব্যবহার করে এমনটি করার চেষ্টা করছে বেশ কিছু প্রতিষ্ঠান। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক ডিনা মেচালের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে জীববিজ্ঞানী ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
ডিএনএর মাধ্যমে ভালোবাসার মানুষ খোঁজা অথবা আপনার ডিএনএ বলে দেবে কে হতে পারে আপনার প্রিয় সঙ্গী, হ্যাঁ এমনই একটি অ্যাপস ইতিমধ্যে বাজারে এসেছে যার মাধ্যমে পাওয়া যাবে সেই প্রিয় মুখ, এমনটি দাবি করছেন অ্যাপসটির প্রতিষ্ঠাতারা। তবে এজন্য আপনার মুখের লালা সংগ্রহ করে তা পাঠিয়ে দিতে হবে। এর সপ্তাহখানেক পরে আপনার ডিএনএ বিশ্লেষণ করে জানা যাবে বহুল প্রতীক্ষিত সেই সংবাদ, এমন কথাই জানিয়েছেন আমাদের ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক ডিনা মিচেল। ডিএনএ, ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, প্রতিটি প্রাণীর কোষে থাকে। কিন্তু আসলে কি এই ডিএনএ যেটা বিশ্লেষণ করে প্রেমিক খুঁজে পাবে তার প্রেমিকাকে অথবা প্রেমিকা পেয়ে যাবে তার প্রিয়কে? ডক্টর সরওয়ার জাহাঙ্গীর জীববিজ্ঞানী, অধ্যাপনা করছেন নিউ ইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ে। শ্রেণীকক্ষে ডিএনএ জিন তত্ত্ব নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের প্রশ্ন উত্তর গবেষণাও চলে, বেশিরভাগ সময় কাটে তার ল্যাবরেটরিতে। বলছেন কি এই ডিএনএ?
ডিএনএ কথাটি যদিও এখানে বলা হয়েছে যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সাধারণ মানুষের জন্য এই কথাটি তেমন কোনো অর্থ বহন করবে না হয়তো। আসলে যেভাবে আমরা যদি বলি, যেমন বাংলা শব্দকোষে 40টি বর্ণ রয়েছে বা ইংরেজিতে 26টি বর্ণ রয়েছে, এগুলো দিয়ে আমরা বিভিন্ন শব্দ তৈরি করি থাকি। এই শব্দ, এই যে বর্ণ, এই বর্ণগুলো দিয়ে বিভিন্ন শব্দ হয় সেটাই হচ্ছে ডিএনএ। এখন ডিএনএর মাঝে যে বর্ণগুলো রয়ে গেছে সেগুলো যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি সেটা হচ্ছে এ টি জি সি, এবং এই ডিএনএ লেখা আছে এ টি জি সি দিয়ে। আমি যদি একটু লম্বা করি এ টি জি সি, এ টি জি সি, এ টি জি সি, এ টি জি সি, এরকম হবে বা এই এ টি জি সির বিভিন্ন কম্বিনেশন হবে, আর সেটাই হচ্ছে এই ডিএনএ।
বলা হচ্ছে বেশ কিছু জিন মানব মানবীর পরস্পরের প্রতি আকৃষ্ট হবার পেছনে কাজ করে। আচ্ছা কি এই জিন?
এই অনেকগুলো শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়, এই সেন্টেন্সটি একটি মিনিং আছে। তেমনি ওই জিনটাও এরকম এই তিনটি লেটারের বিভিন্ন শব্দ দিয়ে একটা একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, সেন্টেন্সটিকে আমরা জিন বলতে পারি।
তার মানে হচ্ছে এ টি জি সি এর সমন্বয়ে নানা ধরনের শব্দ তৈরি করা যায় যদি আমরা শব্দ হিসেবে ভাবি, এবং এক একটি শব্দের দোতনা এক এক রকম। তার মানে হচ্ছে এক একটি জিনের কারণে মানব শরীরের এক একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় অথবা এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন দায়ী, তাই তো?
আমাদের শরীরে মোটামুটি 30,000 জিন রয়েছে। এই অর্থ হচ্ছে 30,000 সেন্টেন্স রয়েছে। এই 30,000 সেন্টেন্সের মাঝে বাক্য রয়েছে, 30,000 বাক্যের মাঝে এই শব্দগুলো বসানো আছে।
তার মানে এতগুলো শব্দ দিয়ে নিশ্চয়ই বহু বহু বাক্য রচনা করা যাবে, যেমনটি আমরা ছোটবেলায় পড়েছিলাম অঙ্ক ক্লাসে, যেমন 1, 3, 4, 5 এই সংখ্যাগুলো দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যায়, ব্যাপারটা কি অনেকটা সেরকমই?
তার
মানে এই নানা ধরনের শব্দ, নানা ধরনের ক্যারেক্টার, নানা ধরনের বৈশিষ্ট্য মানব দেহে প্রকাশ পায়, এক একটি ধরন, যেমন কালো চুলের জন্য এক ধরনের জিন, সোনালী চুলের জন্য এক ধরনের জিন, নীল চোখের জন্য এক ধরনের জিন, নানা বৈশিষ্ট্যের জন্য নানা ধরনের জিন।
একেবারেই ঠিক, এবং সেটাই কথা, এবং সেভাবেই আমরা, এবং আর অর্থ হচ্ছে যে জিনের মাঝে শব্দগুলো, যেমন লাল চুলের জন্য যে জিন সেটা হচ্ছে একটা জিন, আর হচ্ছে কালো চুলের জন্য যে একটা জিন সেটা হচ্ছে আরেকটা জিন, একটা হচ্ছে ইউ মেলানিন আর একটা হচ্ছে ফিউ মেলানিন। এদের এই জিনগুলো, এই এই সকল যে শব্দ যেটা বললাম, তিন লেটারের যে শব্দ, এই শব্দের গুচ্ছ একটা আরেকটা আওয়াজ।
ফেরামো নামের অ্যাপস ব্যবহার করে জানা যাবে কে আপনার প্রিয় মানুষ। যারা এই অ্যাপস ব্যবহার করবেন তাদের ডিএনএ টেস্ট করতে $20 মতো খরচ পড়বে এবং প্রতি মাসে $10 করে দিতে হবে তথ্য, উপাত্ত, রক্ষণাবেক্ষণ ও সংযোগ তৈরি করা বাবদ। ফেরামোন খুব ক্ষুদ্র মলিকুল যেটা শরীর থেকে নির্গত হয়, তার সুবাসেই নাকি আশেপাশের মানুষ আকৃষ্ট হতে পারে। মোর, যেটি ফ্রান্স শব্দ, অর্থ হচ্ছে ভালোবাসা। ডক্টর সরোয়ার, কি এই ফেরামোন?
এখানে শব্দটা যেটা ঠিক হয়েছে, আপনি যা বলেছেন যে ফেরামোন, ফেরামোন শব্দটা অনেক আগে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বহন করা, একজন মানুষ একটা চরিত্র বা এটা একটা সুগন্ধি হিসেবে ব্যবহার বহন করে তার শরীরে। অন্য প্রাণী, অন্য মানুষ, সেগুলো মানুষের ক্ষেত্রে অন্য মানুষ, অন্য প্রাণীর ক্ষেত্রে অন্য অন্য প্রাণী, অন্য গাছের ক্ষেত্রে এক গাছের ক্ষেত্রে আরেক গাছ, সেগুলো সেগুলো অনুভব করতে। এবং শব্দটা এসেছে ফেয়ার হাতে বহন করা, আমি বলেছি। এবং মন শব্দটা এসেছে আসলে হরমোন তৈরি করা, মোর, মনের কাছাকাছি শব্দ হচ্ছে মোর, আর হচ্ছে লাভ ইনফ্যান্ট। এখন যারা এই বর্তমান এই বিষয়টি নিয়ে ব্যবসা করছেন তারা সেটা ব্যবহার করেছেন ফেরা মোর হিসাবে, অর্থটা কি
অ্যাপসটির নাম ফেরা মোর দিয়েছেন তারা। এই ডিএনএ বিশ্লেষণ করে ভালোবাসার মানুষ খোঁজা নিয়ে কিন্তু দ্বিমত প্রকাশ করছেন প্রফেসর নেলসন।
Our ability to predict anything from genetic data is relatively poor, and something like mate choice, who you are attracted to, we really can't predict that at all. So when people are trying to sell genetic predictions,
Berkeley বিশ্ববিদ্যালয়ের হিউম্যান জেনেটিক্স এর প্রফেসর নেলসন অবশ্য ডিএনএ বিশ্লেষণ করে পরস্পরের প্রতি ভালোবাসার হিসেব কষাটাকে মেনে নিচ্ছেন না, আপনারা তার বক্তব্য শুনেই বুঝতে পারলেন। কিন্তু এর জবাবে ফেরামোর অ্যাপস এর কর্মকর্তারা বলছেন তারা শুধুমাত্র ডিএনএ বিশ্লেষণই করবেন না, এর সামাজিক মাধ্যম থেকে তথ্য নিয়ে তার সাথে ডিএনএ বিশ্লেষণ করে সেই তথ্যের মিলন ঘটাবেন, তারপর তারা জানাবেন কে আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন।
Social media. When you swab your cheek, you send it back to us. It takes about 2 weeks and the genetic information will just enhance it.
আপনারা শুনতে পেলেন ফেরামো অ্যাপস এর কর্মকর্তার কথা, তিনি মেটাডাটার কথা বলছিলেন, যেগুলো হচ্ছে তথ্য সম্পর্কিত তথ্য, সেগুলোর সাথে ডিএনএর যে তথ্য সেটা বিশ্লেষণ করে দুটো সমন্বয় করে তারপরে তারা খুঁজে দেবেন আপনার প্রিয় ভালোবাসার মানুষটি কে। তারা আরো বলেছেন ফেরামোর অ্যাপস মানুষের জীবন বাঁচাতেও সাহায্য করবে। যে 11টি জিনকে মানুষের পরস্পরের প্রতি আকর্ষণের কারণ বলা হচ্ছে সেগুলোই আবার ব্লাড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রির সাথে অ্যাপসের একটি চুক্তি হয়েছে যার মাধ্যমে অ্যাপস ব্যবহারকারীরা তাদের তথ্য লিউকেমিয়া এবং অন্যান্য রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তায় কাজে লাগাতে পারবে। তবে বিজ্ঞানের আবিষ্কার ব্যবহার করে মানবীয় অনুভূতি, প্রেম, ভালোবাসা কিভাবে প্রভাবিত হবে আগামী দিনগুলোতে?
যেভাবে কথাগুলো আমাদের কাছে আসে, সাধারণ মানুষের কাছে, সেজন্য সেখানে মনে হচ্ছে যেন যে এই কোম্পানি আমাদের কিছু খুঁজবে, বের করবে যেটা একজনের সাথে আরেকজনের মিলে। বিষয়টি কিন্তু সেটা নয়, আসলে বিষয়টা হচ্ছে এই যে তারা খুঁজে বের করবে কার সাথে মিলছে না, ডিএনএ কার সাথে মিলছে না। আমরা যেটা চাই আসলে ডিএনএ, যেটা আমাদের ডিএনএ আরেকজন যারা আমাদের কাছাকাছি আমাদের ভালোবাসা পাত্র হবে, আর ডিএনএ সাথে যেন কোনো ক্রমে না মিলে, এবং সেটাই হচ্ছে আমাদের এভলিউশন, সেভাবেই আমরা এসেছি।
একেবারেই সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি আপনার কাছে। বিজ্ঞানের আবিষ্কার এবং ভালোবাসা, ভালোবাসা একেবারেই একটি মানবীয় গুণ এবং মানুষ হাজার বছর ধরে একে অন্যের ভালোবাসায় পড়েছে, মানবীয় গুণাবলীতে প্রভাবিত হয়ে। সেই জায়গাতে বিজ্ঞান একেবারেই ডিএনএ বিশ্লেষণ করে যে ভালোবাসার কথা, সম্ভাবনার কথা এই কোম্পানিটি, এই অ্যাপসটি বলছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন?
যেমন ভালোবাসার পেছনে হচ্ছে আমাদের ভালো ভবিষ্যৎ, এবং এবং এটা আমরা যেভাবে এখন চেষ্টা করছি, যেভাবে সিলেকশন করছি, সেটা হচ্ছে বেশি ব্লান্ট, এটা স্পেসিফিক না। এবং যেহেতু সেখানে যদি আমরা ডিএনএ অ্যানালাইসিস দেখি, তাহলে সেই সিলেকশনটি আরো বেশি পারফেক্ট হবে, আরো বেশি ফাইন হবে, এবং ফলে এই সিলেকশনটি আমাদের ভবিষ্যৎকে প্রগ্রেসর করবে।
ধন্যবাদ ডক্টর সরওয়ার, ভয়েস অব আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে শুনছিলেন শাহাদাত হোসেন সবুজের সঙ্গে জীববিজ্ঞানী ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের কথোপকথন। এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। সংক্ষিপ্ত সংবাদ হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন আজ বলেছেন উত্তর কোরিয়া তাঁর সঙ্গে আসন্ন সংলাপে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার বিষয়ে কোন রকম শর্ত আরোপ করেনি। তিনি আজ সৌলে কর্পোরেট নির্বাহীদের এক সম্মেলনে বলেন যে তারা এমন কোনো শর্ত আরোপ করেনি যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হতো না, যেমন দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার। তিনি বলেন তারা যা বলছে তা হল উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ড বন্ধ করা এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। তিনি আরও বলেন উত্তর কোরিয়ার সঙ্গে সফল সংলাপ কেবলমাত্র আগামী সপ্তাহে তাঁর এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার শীর্ষ বৈঠকের উপরই নির্ভর করছে না, নির্ভর করছে কিম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠকের উপরও। তিনি বলেন 27 এপ্রিল তারিখে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠকের পর এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পরও দুদেশের মধ্যে সংলাপ অব্যাহত রাখা দরকার। জাতিসংঘের নিরাপত্তা দলটি সিরিয়ার দোমা শহরে তথ্য অনুসন্ধানী কাজ শুরু করার প্রচেষ্টায় যখন রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের জন্য অপেক্ষা করছিলেন, তখন তারা হালকা অস্ত্র আক্রমণের সম্মুখীন হন এবং একটি বিস্ফোরকও সেখানে ফাটানো হয়। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্সের প্রধান আহমেদ উসুমচু জানান যে সাইট নম্বর 1 এ পৌঁছানোর পর সেখানে প্রচুর লোক সমবেত হন এবং জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের পরামর্শ ছিল যে এই অনুসন্ধানী দলটি যেন ফিরে আসে। 2 নম্বর সাইটে এই দলটির ওপর হালকা অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং বিস্ফোরণ ঘটনা হয়। তিনি বলেন এই ঘটনা মঙ্গলবার ঘটে এবং অনুসন্ধানী দলটি দামেস্কে ফিরে যায়। ভয়েস অব আমেরিকাকে জাতিসংঘের একটি সূত্র জানায় যে জাতিসংঘের ওই নিরাপত্তা দলের কোনো সদস্যই ওই ঘটনায় আহত হননি। বিশ্বব্যাপী বিদেশি অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর যুক্তরাষ্ট্র শুল্ক ব্যবস্থা আরোপ করায় রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছে। রাশিয়া হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার তৃতীয় প্রভাবশালী দেশ যারা এই দাবি জানালো। এর আগে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতও এই ব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদনের রপ্তানির সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার জন্য প্রধান রপ্তানিকারক দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদান করা দরকার। তবে ট্রাম্প প্রশাসন এই যুক্তি নাকচ করে দিয়েছে এবং বলছে যে এই সব শুল্ক জাতীয় নিরাপত্তার কারণেই করা হয়েছে আর তাই তা আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে। ঘোষণা করা হয়েছে যে মিগেল ডিয়াস ক্যানেল হচ্ছেন কিউবার নতুন প্রেসিডেন্ট। কমিউনিস্ট শাসিত ওই দেশে গত 60 বছরে এই প্রথম ক্যাস্ট্রো পরিবারের বাইরে কাউকে প্রেসিডেন্ট করা হল। রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম বলছে যে 57 বছর বয়সী ডিয়াস ক্যানেল ছিলেন এই পদের জন্য একমাত্র প্রার্থী যিনি 5 বছর মেয়াদের জন্য এই কাজে নির্বাচিত হলেন।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লিনাস রেমকেস, আজকে ফেসবুক লাইভে সহায়তা করেছেন সেলিম হোসেন। সবাইকে আরও একবার আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.